হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো। হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, সবশেষ পরিস্থিতি এবং ভবিষ্যৎ। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
অনেক ধন্যবাদ তাহেরা কিবরিয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, সবশেষ পরিস্থিতি এবং ভবিষ্যৎ। আজ আমাদের অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ, তিনি ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। তাকে আমরা ফোন করতে চেষ্টা করছি। হ্যাঁ, উনি আছেন। প্রফেসর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আরও যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আচ্ছা, আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আসলে একটু গন্ডগোল হয়ে গেল আজকে, কারণ আমরা সেই তখন থেকে ভাবছি যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেবেন এবং সেই আমরা সেটাও ইনকর্পোরেট করবো এবং খবরে সেটা যাবে সেটাই আমরা ভাবছিলাম, সেই কিন্তু তার জন্য একটু আমাদের দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন কি পরিস্থিতি, এই যে সবশেষ পরিস্থিতি, যতক্ষণ না প্রেসিডেন্ট ভাষণ দেবেন আমরা তো বুঝতেও পারবো না তিনি কি বলবেন, তখন আমরা তাকে সেই মন্তব্য আপনাদের শোনাবো, তার ভাষণের কিছু অংশ শোনাবো। এই মুহূর্তে বলুন যে বর্তমানে কি পরিস্থিতি, সেটাই আমি প্রথমে যাব ডক্টর রিয়াজের কাছে, আপনি যদি বলেন।
এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তার অন্যতম বিষয় হচ্ছে যে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের যে সমস্ত সৈন্য আছে তাদেরকে সম্পূর্ণ সতর্কতার মধ্যে রাখা হয়েছে। যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলোতে, বিশেষ করে ইরাকে যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলোতে খুব বড় ধরনের সতর্কতা পালন করা হচ্ছে। যেটা হয়েছে তার পাশাপাশি সেটা হচ্ছে ইরান, ইরাকে যে সমস্ত যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে তার দুটো ঘাঁটিতে কিছু মিসাইল নিক্ষেপ করেছে, ক্ষেপণাস্ত্র, এবং ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা প্রপোর্শনেট রেসপন্স এবং তারা কোন রকম যুদ্ধ চান না, কিন্তু তারা তাদের যে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার এক ধরনের প্রত্যুত্তর দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতিটা তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে যে দুই পক্ষই আসলে এক ধরনের উত্তেজনার মধ্যে আছে, কিন্তু শেষ পর্যন্ত পদক্ষেপটা কে নেবে প্রথম, অর্থাৎ যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কার পদক্ষেপটা প্রথম হবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই যে ইরান এই মুহূর্তে কোন রকম যুদ্ধের মধ্যে যেতে চাইবে না, প্রত্যক্ষ যুদ্ধে যাওয়ার আগ্রহ, উৎসাহ কিংবা সক্ষমতা কোনোটাই আসলে ইরানের নেই এবং ইরানের জন্য সেটা আত্মঘাতীও হবে, ইরান সেটা চাইবে না, ইরানের জন্য কূটনৈতিক ভাবেও সেটা খুব ইতিবাচক পদক্ষেপ নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা খানিকটা ফ্লুইড এই কারণে যে মিস্টার ট্রাম্পের আসলে খুব ইম্পালসিভ ফরেন পলিসির যে ইতিহাস তাতে আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারবো না। এই যে আপনি বলছিলেন যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জন্য অপেক্ষা করছি, তার কারণটা হচ্ছে এই যে আপনি আসলে কিছুই অনুমান করতে পারছেন না। তবে আমার ধারণা যে মিস্টার ট্রাম্প শেষ পর্যন্ত আসলে এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে পারবেন না। আমি পারবেন না কথাটার উপর গুরুত্ব দিচ্ছি যে এই কারণে যে তার উপরেও আসলে বিভিন্ন রকম চাপ আছে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ছাড়াও আন্তর্জাতিক এক ধরনের চাপ আছে, তিনি সে সমস্ত চাপ কতটা মানবেন সে নিয়ে সংশয় থাকে, কিন্তু তারপরেও আমার মনে হয় না যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের একটা যুদ্ধ পরিস্থিতি আসতে বা যুদ্ধে যাওয়ার মতো অ্যাপেটাইট আছে, এবং মিস্টার ট্রাম্প তার যে বেস তাদেরকে কখনোই বোঝাতে পারবে না যে কেন তিনি এই যুদ্ধে যাচ্ছেন।
ধন্যবাদ। আমি প্রফেসর আলী রিয়াজের সূত্র ধরেই বলছি, সেটা হচ্ছে যে আমি জাস্ট কয়েকটা জিনিস সেখানে যোগ করছি, এর বেশি কিছু নয়। সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইরান যে কাজটি করেছে, এই কাজটি করে এক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কিন্তু একটি চ্যালেঞ্জ উপস্থাপন করেছে। অর্থাৎ যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি কি করবেন, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত একটি কঠিন এবং জটিল ব্যাপার। অতীতে আমরা যদি ইরাক যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধ দেখি, তখন কিন্তু একটা আভ্যন্তরীণ সমর্থন ছিল যুদ্ধের পিছনে, এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক বলতে আমি বলছি যে পশ্চিমা বিশ্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কিন্তু যে পশ্চিম ইউরোপীয় যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু সেই প্রক্রিয়াকে, ইরান নিয়ে তার যুদ্ধ প্রক্রিয়া যদি শুরু করেন প্রেসিডেন্ট ট্রাম্প, সে সমর্থন পাবেন কিনা সেটি কিন্তু একটা প্রশ্নবোধক। এবং অনেক রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের যে অবস্থান ভিন্ন সেটি স্পষ্ট করেছেন। পাশাপাশি অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানেও আমরা দেখছি যে ডেমোক্রেটিক পার্টির কিন্তু যুদ্ধের পক্ষে অবস্থান নয়। তো সবকিছু মিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে একটি বড় চ্যালেঞ্জ উপস্থাপন হয়েছে যে আজকে উনি যদি যুদ্ধে যাবেন কিনা, এবং যুদ্ধে গেলে সেটা কিভাবে যাবেন, এবং যুদ্ধে যদি না যান তাহলে মধ্যপ্রাচ্যে উনি কি করে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন। কারণ ইরান এখানে একটি সরাসরি চ্যালেঞ্জ উপস্থাপন করেছে মার্কিন যুক্ত রাষ্ট্রের প্রতি। সুতরাং এই সমস্ত ইকুয়েশনকে মাথায় রেখে কিন্তু একটু পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে সিদ্ধান্তটি উনি নিয়েছেন সেটি জাতির সামনে উনি উপস্থাপন করবেন, এবং তারপরে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আজকে ইরানের বিরুদ্ধে কি অবস্থান নিতে যাচ্ছেন। তবে এটি অত্যন্ত ক্রুশিয়াল আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড, আমি মনে করি যে আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল সিদ্ধান্ত তিনি আজকে নিতে যাচ্ছেন, এবং আজকে আমরা সেটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি।
অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এখন আছেন ডক্টর শফিকুর রহমান, আপনি যদি এর সঙ্গে কিছু বলেন।
ডক্টর আলী রিয়াজ এবং ইফতেখার দুজনেই সুন্দরভাবে বলেছেন, মোটামুটি সব ব্যাপারই কভার করা হয়েছে। তবুও আমি একটা দুটো জিনিস ই করতে চাচ্ছি যে এখানে একটা ইসরায়েল ফ্যাক্টর আছে, যেটা আমরা এখনো, যদিও ইসরায়েল বলছে যে আমি কিছু, আমরা ইনভলভ না, আমরা সবসময় দেখেছি যে যে কটা মুসলিম কান্ট্রি উন্নতশীল বা উন্নতির দিকে যাচ্ছিল তাদেরকে অ্যাটাক করার একটা বহিঃপ্রকাশ একটা সবসময় স্ট্র্যাটেজি তাদের ছিল, এবং ইরানেরও সেই সিচুয়েশন রয়েছে। এখন এই পর্যায়ে এটা কতটুকু যাবে এবং কোন পর্যায়ে যাবে আমার মনে হচ্ছে না যুদ্ধটা, মানে কোন রকম বড় রকম যুদ্ধে উভয় পার্টি অংশগ্রহণ করবে। আমার কাছে যেটা এমনি মনে হচ্ছে যে ইরাকে যে মিসাইলগুলো মেরেছে, এখন আমরা খবর পাচ্ছি যে ইরাক এর আগেই অলরেডি আমেরিকাকে জানিয়েছে যে এইভাবে এইসব জায়গায় মিসাইল আক্রমণ হচ্ছে। তার মানে এর ভেতরে একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ অলরেডি মেনটেন করা হচ্ছে। এখন একটা হতে পারে যেটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ইরান কিছু করছে না কেন এই রকম একটা, আমরা সুলেমানিকে মারার পরে তাদের কোনো রিয়াকশন হচ্ছে না, এইরকম একটা মনোভাব এখানে ছিল, এবং তারপরে তারা একটা এক্সপেক্ট করছিল যে কিছু একটা আক্রমণ হবে। এই আক্রমণের পরে এখন হয়েছে, আমার কাছে যেটা দেখছি যে তুমি মেরেছো আমি মেরেছো, আচ্ছা ঠিক আছে এখন দেখি কি করা যায়। এখন হয়তো তারা টিট ফর ট্যাট করে আবার একসাথে হওয়া, রাশিয়া যেমন, টার্কি এবং রাশিয়া আজকে যে স্টেটমেন্ট দিয়েছে যে এটা কোনো রকমই এগিয়ে যাওয়া যেতে পারে না, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য অন্য দেশগুলো আমরা দেখেছি কেউই যুদ্ধ চাচ্ছে না। কাজেই এ পর্যায়ে প্রেসিডেন্টের জন্য একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ, যার জন্য উনি 11টার সময় বলার কথা, এখন প্রায় 11:30 কাছাকাছি হয়ে আসছে, তাদের চিন্তা করতে হচ্ছে কিভাবে কোন ডিরেকশনে প্রেসিডেন্ট যাবেন, এটাই আমার মনে হয়।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে অনুষ্ঠান শুনছেন সরাসরি, আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, সবশেষ পরিস্থিতি এবং ভবিষ্যৎ। ডক্টর রিয়াজ, আপনি কি কিছু বলতে চাইছিলেন?
হ্যাঁ, আমি সাঈদ ইফতেখারের একটা কথার পরিপ্রেক্ষিতে দুটো প্রসঙ্গ তুলতে চাই। সাঈদ ইফতেখার বলছেন যে ইরান একটা বড় রকমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি। এই জায়গাটায় এই এক্সপ্রেশনটায় আমার একটু আপত্তি আছে, আপত্তিটা আমি বলি এই কারণে যে আপনি আসলে সাইকেলটা কোথার থেকে দেখবেন। পুরো ঘটনাটার সূত্রপাত হয়েছে আসলে আজকে নয়। প্রথম কথা হচ্ছে, এক যুক্তরাষ্ট্র ইরানের ব্যাপারে এক ধরনের আগ্রাসী মনোভাব অতীতে অনেক সময় পালন করেছে, তার চেয়ে বেশি করেছে আসলে ট্রাম্পের প্রশাসন আসবার পর। ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি ছিল, আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি, অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে দুপক্ষ ছাড় দিয়ে তৈরি করেছিল, মিস্টার ট্রাম্প ইউনিল্যাটারালি সেখান থেকে ফেরত এসছেন, তার সঙ্গে তার ইউরোপিয়ান অ্যালাইজরা থাকেনি। ফলে কি আপনি সাইকেলটা সেখান থেকে শুরু করবেন? চ্যালেঞ্জটা তো আসলে যুক্তরাষ্ট্র ইরানকে করেছে। বাদ দিন ওই প্রসঙ্গ, আমরা অত দূর পিছনে যাব না। ধরুন ঘটনাটার এই এই সাইকেলের সূত্রপাতটা কোথায়? এই সাইকেলের সূত্রপাতটা হচ্ছে কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে, তাই নাকি? যদি তাই হয়, ধরুন যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ পর্যায়ের একজন সামরিক জেনারেল, টেররিস্ট নয়, আমি আপনি যেভাবেই বলুন, আমি কাসেম সোলাইমানির রেকর্ড জানি, কাসেম সোলাইমানি ওই অঞ্চলে কি ধরনের প্রভাব বিস্তার করেছে, বিভিন্ন রকম মালয়েশিয়ার প্রতি তার সমর্থন, তার সাহায্য সবই আমি বিবেচনায় নেব। কিন্তু এটাও আমাকে বিবেচনায় নিতে হবে যে কাসেম সোলাইমানি হচ্ছে ইরানের সেনাবাহিনীর একজন জেনারেল, আপনি তাকে অ্যাসাসিনেট করতে পারেন না, তার অপরাধ আছে, আমি তাকে এক্সোনারেট করছি না। তাহলে সাইকেলটা তাহলে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি, যুক্তরাষ্ট্র ইরানকে চ্যালেঞ্জ করেছে প্রথম, এবং ইরান আসলে রিটালিয়েট করছে, রিটালিয়েট করছে ইন এ ভেরি লিমিটেড স্কেল রিটালিয়েশন হয়েছে। এইখানে শফিকুর রহমান যেটা বলেছেন সেটা আমাদেরকে ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবং সেটা আমি সঠিক বলে মনে করি যে আসলে ইরান ইরাকের মধ্যে যে মিসাইল আক্রমণ করেছে তা দিয়ে কি আসলে ক্ষতি করতে চেয়েছে, নাকি আসলে দেখাতে চেয়েছে যে আসলে এই পর্যন্ত তার রেঞ্জটা আছে, রেঞ্জটা যদি তার এইখানে পর্যন্ত থাকে ইরাকের ভিতরে, তাহলে হাইফা পর্যন্ত থাকে কিন্তু, এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত অ্যালাইজ আছে তাদের পর্যন্ত আছে। ইরান যেটা বলেছে যে যদি ইরান আক্রান্ত হয় তাহলে সে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের অ্যালাইজ যারা যারা মিত্র তাদের সঙ্গে যুদ্ধ করবে, এটা সে দেখাতে চেয়েছে। ফলে আসলে আমার মনে হয় না যে গতকালকের হামলায় ইরান আসলে ক্যাজুয়ালিটি খুঁজছিল, আসলে তার রেঞ্জ। ডক্টর রিয়াজ,
প্রেসিডেন্ট এই মাত্র ভাষণ দেয়া শুরু করেছেন, আমরা একটু সেই ভাষণের একটু অংশ শুনে নি।
Minimal damage was sustained at our military bases. Our great American forces are prepared for anything. Iran appears to be standing down, which is a good thing for all parties concerned and a very good thing for the world. No American or Iraqi lives were lost because of the precautions taken, the dispersal of forces, and an early warning system that worked very well. I salute the incredible skill and courage of America's men and women in uniform. For far too long, all the way back to 1979, to be exact, nations have tolerated Iran's destructive...
President Bolchin, imatro bollen je tini kokhono Iran ke পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে না। তিনি আরো উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট সেই যে ইরান যে হামলা চালিয়েছে সেখানে কেউ আহত হয়নি বা কোনো হতাহত হয়নি সেখানে। সে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এখনো বলছেন যে ইরান মনে হচ্ছে যে একটু পিছপা হয়েছে। আমি ডক্টর ইফতেখার আহমেদের কাছে যাব। আচ্ছা, আমরা আরেকটু শুনে নি প্রেসিডেন্ট কি
বলছেন। সোলেমানি ওয়াজ পার্সোনালি রেসপন্সিবল ফর সাম অফ দি অ্যাবসলুটলি ওয়ার্স্ট অ্যাট্রোসিটিজ। হি ট্রেইনড টেররিস্ট আর্মিজ ইনক্লুডিং হেজবোলা লঞ্চিং টেররিস্ট স্ট্রাইকস এগেইনস্ট সিভিলিয়ান টার্গেটস। He fueled bloody civil wars
জি শ্রেগুপ্তা, আমরা এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে শুনলাম যে এই যে ইরান যে দুটি অবস্থানের উপর আঘাত হেনেছে ইরাকে, সেখানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা থাকে, যুক্তরাজ্যের সৈন্যরা থাকে, মিত্রবাহিনীর সৈন্যরা থাকে, তার উল্লেখে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ক্ষয়ক্ষতি তেমন কিছুই হয়নি এবং 1979 পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ ইরানকে সহ্য করে এসেছে। এর উল্লেখে প্রেসিডেন্টের বক্তব্য এখন বজায় রয়েছে। তো শেগুপ্তা,
আর তিনি আরেকটা কথা তিনি দোষ দিলেন কাসেম সোলেমানিকে যে তিনি অনেক খারাপ কাজ করেছেন এবং
বহু আমেরিকানের রক্তে তার হাত রঞ্জিত ছিল।
তো আমি এখন আবার যাব আমাদের যারা আমাদের সঙ্গে প্যানেলে আছেন। ডক্টর আলী রিয়াজ, আপনি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চান?
না, সেটা আমি আগেও বলেছি যে মিস্টার জেনারেল সোলেমানির কার্যক্রম সম্পর্কে সংশয় সন্দেহ এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে এবং অবশ্যই আছে এবং সেগুলির যথেষ্ট পরিমাণে কারণও আছে। যেমন ধরুন, এমনকি তার যারা সমর্থক যারা তাকে বীর মনে করেন এবং এক ধরনের প্রদর্শনের সমরাধিনায়ক মনে করেন, তারাও তো এটা স্বীকার করেন যে আসলে সোলেমানির প্রভাব গোটা অঞ্চলেই ছিল, গোটা পারস্য উপসাগরীয় এলাকায় বিভিন্ন সংগঠনের সঙ্গে তার সংযুক্তি ছিল, সমর্থন ছিল, সহযোগিতা ছিল। এগুলি অবশ্যই আপত্তিকর, এগুলি অবশ্যই অগ্রহণযোগ্য। কেন একজন ইরানিয়ান জেনারেলের প্রভাব এতটা থাকবে? কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে এই সোলেমানির সঙ্গে আইসিস মোকাবেলার সময় যুক্তরাষ্ট্রের এক ধরনের সহযোগিতার সম্পর্কও ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এগুলি মানে কেউই অগ্রহণ করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে সোলেমানির বিরুদ্ধে অভিযোগ আছে, অবশ্যই আছে, কিন্তু তা এই বৈধতা দেয় না যে যুক্তরাষ্ট্র কোন রকম অ্যাসাসিনেশনের সঙ্গে যুক্ত। ডক্টর
রিয়াজ, আরেকটা কথা প্রেসিডেন্ট তার ভাষণে এইমাত্র বললেন যে এর আগেও আমরা অনেক সন্ত্রাসীকে নির্মূল করেছি, সে কথাটা তিনি বলেছেন। তিনি আরো বলেছেন, এইমাত্র বললেন যে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ডক্টর সাইদিফ থেকা, আমি
The regime also greatly tightened the reins on their own country, even recently killing 1,500 people at the many protests that are taking place all throughout Iran.
শেগুপ্তা, প্রেসিডেন্ট ট্রাম্প এইমাত্র উল্লেখ করলেন যে ইরানের বর্তমান প্রশাসন, বর্তমান কর্তৃপক্ষ দেশের ভেতরেই নিজের জনগণের উপরেই বহু অত্যাচার, অনাচার, নিপীড়ন
চালাচ্ছে, সে কথাও তিনি বললেন। আমি একটু,
প্রায় 10,500 লোকের প্রাণহানি হয়েছে।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি একটু মন্তব্য করবেন এই যে প্রতিবাদ বিক্ষোভগুলো হচ্ছিল ইরানে সে সম্পর্কে?
হ্যাঁ, আমরা তো দেখছিলাম যে ইরানে যেটা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে একটা সংকট ছিল এবং ইরানের যে বর্তমান যে সরকার তার নানাবিধ নীতির ফলে জনগণের মধ্যে একটা কিন্তু ব্যাপক ক্ষোভও ছিল। হ্যাঁ, তো কিন্তু যে কাসেম সোলেমানির হত্যাকাণ্ডের পরে যেটা দেখলাম যে এই যে ক্ষোভটা এই সরকারের বিরুদ্ধে না যে কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু জনগণের একটা ক্ষোভ চলে গেল, অর্থাৎ একটা জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ সেটা কিন্তু কাসেম সোলেমানির হত্যাকাণ্ড আপনার মার্কিন।
হ্যাঁ, প্রফেসর ইফতেখার, আমরা এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে যেটা বলতে শুনলাম সেটা খুবই বিশেষভাবে প্রণিধানযোগ্য। সেটা হচ্ছে যে ইরানের প্রতি আমরা লক্ষ্য রাখছি তিনি বললেন, এবং আমরা এখনও হিসেব নিকেশ করে দেখছি যে ইরানের বিরুদ্ধে আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, আর কী রকমের কড়াকড়ি আরোপ করা যেতে পারে। এটা বিশেষ প্রণিধানযোগ্য এই জন্যে যে এটা আর এক দফা আরও চড়া মাত্রার একটা হুমকি রূপে বিবেচিত হতে পারে, তাই না শেগুপ্তা?
হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা ফেসবুকে অনেক মন্তব্য পাচ্ছি। এনামুল হক লিখেছেন, ট্রাম্পের হাতেও তো রক্তে রঞ্জিত। তারপরে আরো লিখেছেন অনেকে, শঙ্কর হালদার তিনি লিখেছেন, তবে কি ইরান তার দেশের মানুষের সঙ্গে নাটক করলেন? আরেকজন লিখেছেন, রতন মণ্ডল, গুড ম্যান ট্রাম্প তিনি লিখেছেন। আতিক হক চৌধুরী লিখেছেন, জাতিসংঘের 51 নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষা করেছে ইরান। ডক্টর শফিকুর রহমান,
হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প এই মাত্র যেটা উল্লেখ করলেন তার দেশব্যাপী প্রচারিত ভাষণে, যে ইরানকে অতি অবশ্যই সন্ত্রাসীদের প্রতি মদদ যোগান দান বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে কোন রকমের কোনো ছাড় আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। আলী রিয়াজ, আপনি কি বলেন? প্রফেসর আলী রিয়াজ,
কিন্তু যুদ্ধের পক্ষে ছিলেন না এবং এখনো না, তার যে সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডিফেন্স, এরা দুজন কিন্তু পুশ করেছে এই আক্রমণটা করার জন্য, সুলেমানিকে হত্যা করার জন্য। বলে ভেতরে ওদের যে স্ট্র্যাটেজিক প্ল্যান, ওটা যে কি কোনো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক প্ল্যান আছে কিনা, এটা একটা বড় রকম মানে সন্দেহ এখানকার অনেকেরই এবং আমাদেরও রয়েছে যে
ইরান মদদ দিচ্ছে সন্ত্রাসী তৎপরতায়, এ ব্যাপারে ডক্টর সাইদ ইফতেখার আহমেদ আপনি কি বলেন?
এটা তো একটা আপনার বিভিন্ন সময় ধরে ইরানকে এ ধরনের একটা কথা বলা হয়ে আসছিল। ইরান আবার উল্টো দিকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসকে বা সন্ত্রাসবাদীদেরকে মদদ দিচ্ছে এবং ইরানের পার্লামেন্টে একটা তারা বিল পাশ করে পুরো মার্কিন সেনাবাহিনীকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ যেটা হচ্ছে যে এই যে একটা টেনশনটা একটা নতুন স্কেলে চলে এসছে আপনার কাসিম সোলেমানির হত্যাকাণ্ডের পরে। তবে আমেরিকার সামনে আমার কাছে মনে হয়েছে অপশনস গুলো এই মুহূর্তে লিমিটেড। হয়তো বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো কঠিন করবেন, সেইটাকেই উনি স্ট্যান্ড করবেন এখন পর্যন্ত ওনার বক্তব্য শুনে যতটুকু মনে হচ্ছে। কারণ একটি বড় স্কেলে যদি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে জড়ায়, তার যে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি সেই দায়ভারটা নেওয়া কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেক কঠিন হয়ে যাবে তার আভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি এই জায়গাটাতে। ঠিক এই পয়েন্টটাকে ঘিরেই কিন্তু আমি বলতে চাচ্ছিলাম সেই সময় যে ইরান একটি চ্যালেঞ্জ উপস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নেবে না অর্থনৈতিক পদক্ষেপ নেবে, এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার অর্থ হচ্ছে
উনি কিন্তু অলরেডি বলেছেন যে অর্থনৈতিক পদক্ষেপ নেবে।
এক্স্যাক্টলি, এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার অর্থই হচ্ছে যে
বিশ্ব কিন্তু তার চেয়েও বেশি উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আতঙ্কিত, আশঙ্কিত এ কথা ভেবে যে আবার কোন একটা যুদ্ধ পরিস্থিতির উদ্ভব না ঘটে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা বারবার বলতে শুনেছি, বিশেষ করে সুলেমানির হত্যা পূর্বের ঘটনায় পূর্বের পরিস্থিতিতে, যে উনি ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চান না। এবং প্রফেসর আলী রিয়াজ এই অনুষ্ঠানের গোড়াতেই মন্তব্য করেছেন যে ইরানেরও ওই দক্ষতা নাই, ওই ইচ্ছেও নাই, ওই পরিস্থিতিও নাই যুদ্ধে যাওয়া। তো সেরকম একটা পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তাঁর আজকের ভাষণে নেটোকে হস্তক্ষেপের জন্য আহ্বান জানাচ্ছেন। প্রফেসর আলী রিয়াজের একটু প্রতিক্রিয়া মন্তব্য শুনতে চাই আমরা।
দেখুন, তিনটে বিষয় এখানে উল্লেখ করার মতো। প্রথম কথা হচ্ছে যে এখন প্রেসিডেন্ট ট্রাম্প নেটোর হস্তক্ষেপ চাইছেন, তাই তো?
জি।
অথচ দেখুন, নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনটা কখন তৈরি হয়েছে? একদিকে এই ট্রাম্প প্রশাসনের সময় নেটোকে বিভিন্নভাবে কোণঠাসা করা, তার সমালোচনা করা, নেটোর যে সমস্ত সদস্য আছে তাদেরকে কার্যত অপমান করার কাজটা তো প্রেসিডেন্ট ট্রাম্পই করেছেন। এখন তার যখন প্রয়োজন হয়েছে তিনি চাইছেন যে নেটো হস্তক্ষেপ করুক। এগুলি হচ্ছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এবং প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার ফল।
এটা হচ্ছে রিয়াজ, আমাদের একজন শ্রোতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, মেহেদী হাসান, ওনার মন্তব্যটা একটু নিয়ে নিই আমরা। হ্যালো ডক্টর মেহেদী হাসান, আপনার মন্তব্যটা করুন।
আমি মেহেদী হাসান বলছি, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ, একটু জোরে বলুন।
আমার কথা হচ্ছে, বিশ্ববাসীর আশা আকাঙ্ক্ষা যুদ্ধ নয় শান্তি চাই। মার্কিন যুদ্ধ ইরান যুদ্ধে ইরানকে সরাসরি দোষারোপ করছি না বলে আমি মনে করি। এখানে ইউএসএ আগ্রাসী ভূমিকা পালন করে, দেখা যাচ্ছে ইউএস এর কি প্রয়োজন ছিল ইরানের সেনাপ্রধান সুলাইমান কাসিমিকে হত্যা করা। ইরান পারমাণবিক সমৃদ্ধ একটি দেশ, ইউএস এর ক্ষতি না হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক ক্ষতি হবে বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ মেহেদি হাসান, আমাদের সময় কম, আমি এখন যাব ডক্টর শফিকুর রহমানের কাছে। আপনি শুনলেন আমাদের যিনি ফোন করেছেন মেহেদি হাসান, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রই আগ্রাসী ভূমিকা নিয়েছে, এখন ইরানকে দোষারোপ করছে, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
যুক্তরাষ্ট্রের তো একটা জেনারেল ক্যারেক্টার রয়েছে সব জায়গায় যে তারা অর্থনৈতিক ভাবে আগ্রাসন করা বা সামরিক ভাবে যেখানে তাদের বা কমার্শিয়াল ভাবে যেখানে করতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা যেটা দেখেছি এটা খুব কনফিউজিং একটা, খুব পরিষ্কার আমরা কোনো নীতিমালাই পর্যন্ত ডিপ্লোমেসির হোক বা ফরেন পলিসির হোক আমরা দেখিনি আমেরিকা, যার জন্য আমার বারবারই মনে হয় যে এটা কোনো ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ইন্টারনাল ফ্যাক্টরের জন্য কিনা, সে তার যে নির্বাচন আসছে, তার যে ইম্পিচমেন্ট হয়েছে, এগুলোর সাথে সম্পর্কিত করে একটা কিছু ঘোলাটে করার একটা প্রচেষ্টা এখানে রয়েছে কিনা, এই পর্যায়ে যদি আমরা ওইভাবে চিন্তা করতে দেখি, কারণ ইলেকশনের নির্বাচনের আর বেশি সময় নেই, আর 9-10 মাস আছে, এই পর্যায়ে যদি তার পপুলারিটি 47-48, 38-42, 45-45 ভেতরে এ অবস্থায় যদি এগুলো কোনো স্ট্র্যাটেজিক্যালি বড় রকম ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বা সামরিক স্ট্র্যাটেজির কোনো অংশ কি না, এটা সম্পর্কে আমার একটা রিজার্ভেশন রয়েছে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা আমাদের বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন শুনছেন ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক, সবশেষ পরিস্থিতি এবং ভবিষ্যৎ। আমরা একটু আগে প্রেসিডেন্টের ভাষণ শুনলাম এবং তার কিছু অংশ আপনাদের শুনিয়েছি, এবং আমাদের ফেসবুক লাইভে ওই ভাষণ সরাসরি শোনা গেছে, ভয়েস অফ আমেরিকার বাংলা ওয়েবসাইটেও সেই ভাষণ সরাসরি আপনারা শুনতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। আমাদের এখানে আরও অনেকেই ফেসবুকে প্রশ্ন করেছেন, যেমন হারুন ফেনি, উনি বলেছেন সুলাইমানিকে যখন হত্যা করা হয় তখন কি নেটোর সাথে আলোচনা করে তাকে হত্যা করেছিল? আরেকজন প্রশ্ন করেছেন আমেরিকা কি চায় সেটা তারা নিজেই জানে না, সারা বিশ্বে গোলমাল করেই গোলমাল করাই তাদের কাজ। অনেকেই এরকম মন্তব্য করেছেন। তারপরে আরেকজন আছেন লিখেছেন মোহাম্মদ জুনেদ, মোহাম্মদ নুরুন্নবী, তিনি লিখেছেন ট্রাম্প পদত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। আমার মনে হয় না প্রেসিডেন্ট ট্রাম্প পদত্যাগ করবেন, তবে ডক্টর শফিকুর রহমান যে প্রশ্নটা তুলেছেন যে অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে এটা কতটা প্রভাব ফেলেছে প্রেসিডেন্টের সিদ্ধান্ত সুলাইমানিকে আক্রমণ করার ব্যাপারে, বা সে ব্যাপারে ডক্টর সাইদ ইফতেখার
অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তো আমরা দেখছি যে আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনার এই যে ইরানের যে নীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই নীতির প্রতি আপনার কিন্তু ডেমোক্রেটিক পার্টির একটা বড় অংশের কিন্তু সমর্থন নেই, এবং ইরানের সাথে যুদ্ধে যাবার ব্যাপারে বা ব্যাপার বা এই সমস্ত বিষয়ে কিন্তু ডেমোক্রেটিক পার্টির সমর্থন নেই। তবে ডোনাল্ড ট্রাম্পকে আমার সবসময় মনে হয়েছে যে উনি অনেক মানে বড় বড় কথা বলেন কিন্তু অ্যাকশনে যাবার ক্ষেত্রে কিন্তু উনি সেরকম নন, অর্থাৎ উনি এমন একটা অবস্থান তৈরি করেন যে উনি অনেক কিছু করে ফেলবেন কিন্তু বাস্তব লাইফে বাস্তবে কিন্তু উনি সেরকম কিছুই করতে পারেন না, উনি রেটোরিকটা অনেক বড় বড় দেন এবং একটা কনফিউশন তৈরি করেন, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা বিশ্বকে ঘিরে উনার যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি কিন্তু একটা অস্পষ্ট এবং সবসময় কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়া এ ধরনের পররাষ্ট্রনীতি উনি পরিচালনা করছেন, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র অ্যাক্টর নয়, এখানে রাশিয়া অবস্থা আছেন এবং রাশিয়া এবং ইরান চাচ্ছে যে মধ্যপ্রাচ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা ক্ষুণ্ণ করে রাশিয়া তার রতগৌরব এবং রতপ্রভাব ফিরিয়ে আনতে। সুতরাং এ সমস্ত মোকাবেলায় ট্রাম্প প্রশাসন কতটা স্পষ্ট ধারণা রাখেন এবং কতটা দক্ষতার সাথে বিষয়গুলো আপনার মোকাবেলা করতে পারেন সেটির উপরে কিন্তু আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মধ্যপ্রাচ্যে কি হবে সেটা নির্ভর করছে। এবং এখন পর্যন্ত ট্রাম্পের নানাবিধ যে কার্যকলাপ সেটিকে খুব একটা দক্ষতার সাথে বিষয়গুলো মার্কিন জাতীয় স্বার্থের পক্ষে যাচ্ছে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারছেন বলে আমার কাছে মনে হয় নাই।
আমাদের আরেকজন শ্রোতা টেলিফোনে আছেন, আবুল বাশার। হ্যালো আবুল বাশার।
হ্যালো,
হ্যাঁ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, বলুন আপনার প্রশ্নটা বলুন।
ইরাক যেমন ভুল করেছে, ভুল করে সম্পূর্ণ ভাবে অন্যায় ভাবে একবার এক রাতের মধ্যে কুয়েত দখল করেছিল, সেই সময় সারা বিশ্ব থাকলো। আমেরিকা এই বিপদের সময় এসে এই ইরাকের হাত থেকে কুয়েতকে রক্ষা করেছিল, শেষ পর্যন্ত যুদ্ধ, এবং যুদ্ধ অনেক লোকের প্রাণহানি পরে সেই আমেরিকাই উদ্ধার করেছিল সেই বিপদের হাত থেকে লোকজনকে, আর শেষ পর্যন্ত ইরাক যুদ্ধের পরাজয় স্বীকার করেছিল বা পরাজিত হয়েছিল, এবং শেষ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসির কাঠ গড়ায়।
আবুল বাশার, আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? আপনার কি কোনো প্যানেলিস্টদের কাছে প্রশ্ন আছে?
জি,
হ্যাঁ, প্রশ্নটা করুন না।
আচ্ছা, প্রশ্ন হলো ইরাক যেভাবে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে দিন দিন, তাতে ভবিষ্যতে একেবারে ভালো হবে না, সেটা ঠিক ইরাকের মতোই পরিস্থিতি হতে পারে।
আর
আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়লে
আলী রিয়াজের কাছে যাচ্ছি, আপনি তো প্রশ্নটা শুনলেন আবুল বাশারের, তার মন্তব্যটা কিছু বলবেন এ ব্যাপারে?
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ, না মানে আমি ঠিক ওনার প্রশ্নটা ঠিক স্পষ্ট করে বুঝতে পারিনি। উনি আসলে
উনি বলছিলেন যে ইরাকে মানে খুব বেশি রকম যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই তার প্রশ্ন ছিল।
এই ইরাক তো আসলে থিয়েটার অফ ওয়ার হবে আর কি, যদি শেষ পর্যন্ত কোনো যুদ্ধ হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। যে এক হচ্ছে, যেমন ধরুন যুক্তরাষ্ট্র যখন কাসেম সোলাইমানিকে হত্যা করে, সেটা ইরাকের মাটিতে করে, এটা ভায়োলেশন অফ সভরেন্টি, ক্লিয়ারলি ভায়োলেশন অফ সভরেন্টি। এবং ইরান যখন আবার ইরাকে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি সেগুলিতে আক্রমণ করে, সেটাও ইকুয়ালি একেবারে সম পরিমাণে ভায়োলেশন অফ সভরেন্টি অফ ইরাক। ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চুক্তি আছে, যার আওতায় আসলে যুক্তরাষ্ট্র সেখানে উপস্থিত আছে, তার ভেতরেও আসলে এই এইরকম কোন উপায় নেই যে যুক্তরাষ্ট্র চাইলেই কাসেম সোলাইমানিকে হত্যা করতে পারে। তো ফলে এখন ইরান কোনো আগ্রাসী ভূমিকা এখন পর্যন্ত নেয়নি। মিসাইল যেগুলো মেরেছে, যেটা আমি আগেও বলেছি, আমার ধারণা এবং এখন পর্যন্ত যা তথ্য তা খুব মনে হয় না যে খুব হাই ক্যাজুয়ালিটি ড্যামেজ করার জন্য, এটা মোর অর লেস একটা মেসেজ দেওয়ার জন্য যে উই আর কেপেবল অফ ইট, এইরকম কথাবার্তা। কিন্তু একটা পুরনো প্রসঙ্গ তুলি, প্রসঙ্গটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তৃতায় বলছিলেন যে ইরানের শাসকরা এই সাম্প্রতিক কালেই 1500 লোককে হত্যা করেছে, যে সরকার বিরোধী যে আন্দোলন হচ্ছিল সেটা ইরাকে হচ্ছিল। কিন্তু দেখুন, এই কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা না ঘটলে ইরানের অভ্যন্তরে যে সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনটা দানা বাঁধছিল, এখন সেটার সম্পূর্ণ রকম তিরোহিত হয়েছে। তার একমাত্র কারণ, একমাত্র দায়িত্ব, একমাত্র দায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণ। অন্যথায় আপনি তার আগের 3 মাসের খবর দেখুন, এই যে আমরা এত আলোচনা করছি আঞ্চলিক ভাবে কি প্রভাব হবে, বৈশ্বিক ভাবে কি প্রভাব হবে, আমরা প্রায় ভুলেই গিয়েছি যে ইরানের জনগণ একটা গণতান্ত্রিক আন্দোলন, এবং 1979 সালের পরে এত বড় আন্দোলন ইরানে তৈরি হয়নি, সেই আন্দোলনের মুখে এই ঘটনা ঘটার কারণে, যেটা সাইদ ইফতেকার উল্লেখ করেছেন যে আসলে এক ধরনের জাতীয়তাবাদী প্রবণতা তৈরি করেছে। এই তার মানে কি, ইরানে গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতন্ত্রে জনগণের অংশগ্রহণের পথ বন্ধ করার কাজটি করলেন মিস্টার ট্রাম্প। এখন উনি যাই বলুন না কেন যে 1500 লোক হত্যা করেছে, ইরানের শাসকরা দায়ী, কিন্তু ঘটনাটা তো তাই। একই বিষয় দেখুন ইরাকের ক্ষেত্রে কি হয়েছে, ওই একই সময়ে ইরাকে আসলে যে আন্দোলনটা হচ্ছিল তার একটা এলিমেন্ট ছিল যে ইরাকের ভেতরে ইরানের প্রভাব এত বেশি যে সেটা কমানোর কথা বলা হচ্ছিল। এখন এই পুরো প্রক্রিয়ার কারণে যেটা হয়েছে, পুরো ঘটনাটার কারণে যেটা হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে প্রত্যক্ষভাবে ইরাকে ইরানের প্রভাব বেড়েছে এবং এটা বাড়তে থাকবে। এখন দুই পক্ষই স্টেপ ব্যাক করবে, কিন্তু যা ক্ষতি হওয়ার ক্ষতি কিন্তু ইরানের ভেতরে অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল, ইরাকের ভেতরে একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিগুলোর দায় কিন্তু যুক্তরাষ্ট্রকে নিতে হবে এবং এটা যুক্তরাষ্ট্রের ইতিবাচক কোন রকম ইমেজ তৈরি করবে না মধ্যপ্রাচ্যে। এখন তারপরে হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির কারণে হচ্ছে কিনা সেগুলো আমরা অনুমান করতে পারি কেবলমাত্র, এর বাইরে আর কিছু নয়। তবে আমার ধারণা যে এতে খুব বেশি লাভ প্রেসিডেন্ট ট্রাম্প পাবেন না, রাজনৈতিকভাবে পাবেন বলে আমি মনে করি না।
আমাদের একজন শ্রোতা লিখেছেন ফেসবুকে, মোহাম্মদ রেজাউল করিম, আমি মনে করি আসন্ন ইম্পিচমেন্ট থেকে বাঁচার জন্য ও নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পের এটা একটা স্ট্র্যাটেজি। ডক্টর শফিকুর রহমান।
হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ডোমেস্টিক পলিটিক্সটা কিছুটা হয়তো ভূমিকারও পালন করবে, কিন্তু আলী রিয়াজ যেভাবে বললেন যে ওটা এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এটা ঠিকই। কিন্তু আমরা ট্রাম্পের পার্সোনালিটি এবং এমনি অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ট্রাম্প নিজে যে আইডিয়াস বা থটস আছে বা যে প্রসেসগুলো সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজের সিকিউরিটির জন্য, নিজের নির্বাচনের জন্য চেষ্টা করে, তার চেয়ে সে অ্যান্টাই ওবামা, ওবামা কি করেছে, ভুল করেছে গত 8 বছরে 10 বছরে কি করেছে, বিভিন্ন সারাটা দিন তিনি একটা অবসেশন রয়েছে অ্যান্টাই ওবামা সম্পর্কে, কোনো কিছু হলি ঘুরিয়ে নিয়ে ওবামাকে দায়ী করেন। এছাড়া আরেকটা পার্সোনালিটি আমি যেটা দেখেছি, উনি কোনো পরাজয় নিতে পারেন না, বিশেষ করে ব্যক্তিগত পরাজয় নিতে পারেন না। এখন ইরান কিছুটা এগিয়ে এসছে, ইরাকে দখল করে নিচ্ছে আস্তে আস্তে, তার উপরে এই পর্যায়ে তার যে একটা ব্যক্তিগত পরাজয় এখানে হচ্ছে ইরানের সাথে, যে কোনো কিছুতেই সে এগিয়ে যেতে পারছে না, সেইগুলো এই দুটো ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে যে এগুলো তার পার্সোনালিটির পার্সোনাল অ্যাপ্রোচে সে এই ধরনের কতগুলো অ্যাকশন করতে যাচ্ছেন। কারণ আমরা এর আগেও দেখেছি যে রাজনৈতিক যে প্রসেস বা যে প্রসেসের ভেতর দিয়ে না গিয়ে উনি বহু সিদ্ধান্ত নেন নিজে নিজে, অ্যাডভাইজারদের কথা বা কংগ্রেসের কথা বা অন্য অন্যদের অ্যাডভাইস না নিয়ে উনি কতগুলো সিদ্ধান্ত নিতে যান বা একটু ইগোয়িস্টিক সিদ্ধান্ত নেন, যার ফলে এই ফলগুলো, এই রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেক শ্রোতা লিখেছেন, কাজী শহীদুল ইসলাম, তিনি লিখেছেন, US allies seems a bit silent at this moment. Why? যুক্তরাষ্ট্রে যে সব মিত্র দেশ আছে তারা কেন নিশ্চুপ, তারা কেন কোনো কথা বলছেন না? ডক্টর ইফতেখার
মেনশন করেছেন এই বিষয়টা যে নেটোর সাথে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসবার পর যে একটা সম্পর্কের শীতলতা, সেই শীতলতায় কিন্তু মাঝে উত্তরটা নিহিত রয়েছে। এবং দ্বিতীয়ত আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ইরানের যে সামরিক ক্ষমতা, ইরানের যে মিসাইলের যে ক্ষমতা রেঞ্জ, সেটা ইউরোপের বিভিন্ন দেশে আঘাত করতে সক্ষম। সুতরাং শুধু ইউরোপীয় মিত্র তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীও পরে বক্তব্য দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে টেনশন সেই জায়গাটিতে আমরা নাই। হ্যাঁ, এবং তুরস্কে তো অনেকটা ওপেনলি ইরানের পক্ষ নিয়েছেন। সুতরাং এ সমস্ত বিষয়ই কিন্তু আজকে ইরানের সাথে যে যুক্তরাষ্ট্রের যে সমস্যাটি হচ্ছে, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু অনেকটা আইসোলেটেড করে ফেলেছে। আর এটি আর যেটা বলছিলেন একজন শ্রোতা যে অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সুবিধা দেবে না, কারণ বিশেষত ইরানের যেই মিসাইল নিক্ষেপের পরে আজকে পুরো বিষয়টাই কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকটাই বিপক্ষে চলে গিয়েছে। কারণ তার সামনে যে অপশনটা ছিল, অর্থাৎ আরেকটু নিষেধাজ্ঞা, ইরান ইতিমধ্যে নিষেধাজ্ঞার মধ্যেই ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত অপশনই কিন্তু যুদ্ধ ছাড়া শেষ করে ফেলেছে। সুতরাং এই বিষয়টা আগামী নির্বাচনে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেও থাকেন, সেটি সুবিধা দেবে না, বরং তার জন্য এটি একটি নেতিবাচক বিষয় হিসাবেই আগামী নির্বাচনে উপস্থিত হবে।
অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। ডক্টর আলী রিয়াজ, ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ এবং ডক্টর শফিকুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।